সুন্দর একটা কোশ্চিন করেছেন মহতারাম আমাদের এক ভাই, ভাইয়ের অসম নাম জানি না, আমাদের মহতারাম সুমর ভাই প্রশ্ন করেছেন যে হালাল খাদ্যের মাঝে কুশার কি হালাল কিনা। অ্যাকচুয়ালি দ্যাট দেখেন সংক্ষিপ্ত অ্যান্সার হলো কুশার ইজ নট হালাল। কুশার হলো একটা ফর্মালিটি, নাথিং এলস। যেমন আমারও প্রথমে একটু একটু সন্দেহ ছিল কুশার তো মনে হয় হালাল হবে, পরে নিউ ইয়র্কে তিন চারজন রাবাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, তাদের সাথে ইন্টারফেথ প্রোগ্রামে যেতাম, তো তারাও এই হালালের সার্টিফিকেট দেয়। তো একদিন কুশারের সার্টিফিকেট তারা দেয়, একদিন একটাকে জোর করে ধরলাম যে তোমাদের কুশারের রহস্যটা কি, কীভাবে তোমরা জবাই করো, আমাকে একদিন স্লোটারিং হাউসে নিয়ে যাও। তো বলতে চায় না, বলতে চায় না, পরে শেষ পর্যন্ত বললেন যে কোনো রাবাই স্লোটারিং হাউসে আমরা যাই না, শুধু জাস্ট হলো তাদের সার্টিফিকেটে স্ট্যাম্প করে দেই আর মান্থলি একটা হলো পয়সা নেই, আর কিছুই না, এটার নামে হলো কুশার। তারপর ম্যানহাটনে এক ফাইভ স্টার হোটেলে ওদের আবার কিচেনও কুশার করতে হয়, সেইটা দেখার জন্য এক ম্যানেজার, হোটেলের ম্যানেজার আমাকে নিয়ে গেছিলেন। জাস্ট রাবাই এলো, রাবাই এসে আমাদের দেশে যেরকম পানি পড়া দেয় এরকম কিচেনের মধ্যে এরকম পানি পড়া পানি ছিটায় দিল, এটার নামই হলো কুশার। দেখেন আহলে কিতাবদের জবাই যেটাকে আল্লাহ পাক হালাল করেছেন, আলিয়াউমা উহিল্লা লাকুম আত-তাইয়্যিবাতু ওয়া তু'আমুল লাযিনা উতুল কিতাবা হিল্লুল লাকুম ওয়া তু'আমুকুম হিল্লুল লাহুম, এই আয়াত কিন্তু মনসুখ হয়নি, বিধানগত আয়াতের মাঝে এটা লাস্ট আয়াত, সুতরাং আয়াত মনসুখ না, বিধান কিয়ামত পর্যন্ত আছে কিন্তু কন্ডিশন মিসিং আছে। আহলে কিতাবের জবাই তোমাদের মুসলমানদের জন্য হালাল, তোমাদের মুসলমানদের জবাই আহলে কিতাবের জন্য হালাল। কন্ডিশন কি? সূরাতুল আনআমে আর একটা কন্ডিশন আছে, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইয়ুযকার ইসমুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিসকুন, ওই মাংস কখনোই তোমরা খাবে না যেই মাংস পশুকে জবাই করার সময় আল্লাহর নামে জবাই হয় নাই। ওয়া ইন্নাহু লাফিসকুন, ফিসকুন শব্দের অর্থ এখানে হারামুন, সেই মাংস তোমাদের জন্য অবশ্যই হারাম হবে। আজকে দুনিয়ার কোনো খ্রিস্টান যদিও আহলে কিতাব হয় আল্লাহর নামে জবাই করে না, ইহুদিও আল্লাহর নামে জবাই করে না। এই জন্য কুশার রিয়ালিটি যেটা সেটা হলো আসলে হারাল না। আর দেখেন এখানে অল্টারনেটিভ আছে, আলহামদুলিল্লাহ এদেশে হালালের কোনো অভাব নাই, বরং মক্কাতুল মুকাররমায় গিয়ে হালাল চিন্তা করতে হয়, কিন্তু এখানে হালালের চিন্তা করতে হয় না, অল্টারনেটিভ আছে। এই জন্য উত্তম হলো অল্টারনেটিভ যেহেতু আছে হালাল আমাদের যাচাই বাছাই করে খাওয়ার জন্য, এটাই হলো সেফ সাইড। হ্যাঁ, আমাদের মহতারাম শফিক ভাই বলেছেন যে এটা তো মিটের কথা গেল, কিন্তু অনেক প্রোডাক্ট এরকম আছে যেটা মিট না, মিটের প্রশ্ন আসে না, ভেজিটেবল থেকে হচ্ছে, সেগুলো তো শুধু কুশার কুশার লেখা থাকে, সেগুলো কুশার না, সেটা যদি হিন্দুরও যদি প্রোডাক্ট হয় সেটাও শরীয়তে খাওয়া জায়েজ আছে, ভেজিটেবল আইটেম যেটা শুধু এই বিধান হলো মিট, মিটগত। তবে একটা জিনিস খেয়াল রাখা লাগবে, ওয়াইনের যেন অংশ আবার না থাকে, এটা খেয়াল রাখবে, অ্যানিমাল জাতীয় কিছু না থাকে আর ওয়াইন যেন না থাকে। জি 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 জি, এখন তো হালাল ওয়াইনও বের হয়েছে এখন। জি, এটার কারণ হলো সৌদি আরবে অধিকাংশ মিট আসে হলো তিনটা দেশ থেকে, একটা হলো অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর ব্রাজিল থেকে আসে, এখন ইন্ডিয়ার থেকেও নেয়। এর অধিকাংশ কোম্পানি হলো তারা রেগুলার মাংস আনে, এই জন্য সৌদি আরবে একমাত্র হলো আত-তাজিজ একটা কোম্পানি আছে ফ্রাই চিকেনের, আত-তাজিজ এটা হলো লোকাল প্রোডাক্ট এবং লোটা হ্যান্ড স্লোটারিং মাংস, এই জন্য এটা আপনি নিঃসন্দেহে খেতে পারেন। আত-তাজিজ যে কোনো মিটের চেয়ে এটা হলো মানও ভালো, কোয়ালিটিও ভালো, খেতেও ভালো লাগে, আপনারা মনে রাখবেন আত-তাজিজ, বা এটা হলো ফ্রান্সেস হলো নেম, সব জায়গায় এই রেস্টুরেন্টটা আছে, এই কেন্টাকি ফ্রাই চিকেনের ওখানে আছে একটা আলবাইক, আলবাইকের অধিকাংশ মাংস আসে হলো আপনার ব্রাজিল থেকে আর নিউজিল্যান্ড থেকে, সেই জন্য বড় ডাউটফুল জিনিস। অধিকাংশ ওলামারা বলেন হালাল হিসেবে আসে না। সুন্দর একটা কোশ্চিন করেছেন, যদি সাইন থাকে যে এটা হালাল কিনা। দেখেন বর্তমান হালাল ওয়ার্ডটা হলো বিজনেস ওয়ার্ড হয়ে গেছে। নিউ জার্সিতে আসসালাম একটা মসজিদ আছে, জার্সি সিটিতে। এই মসজিদের পাশে একটা চাইনিজ হালাল চাইনিজ রেস্টুরেন্ট আছে। তো একদিন সামহাও আমি আর একজন ইমাম সাহেবকে নিয়ে আমাকে যেতে হয়েছে। দোকানে ঢুকে সিমটামে আমার মনে হচ্ছে না যে এটা হালাল। পরে আমি মালিককে ডাক দিয়ে জিজ্ঞেস করলাম যে তোমার এটা কি হালাল রেস্টুরেন্ট, বলতে চাই হ্যাঁ 100%। আমি জিজ্ঞেস করলাম যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ হালাল, ডেফিনেশন হালালের ডেফিনেশনটা কি তুমি এটা জানো? তখন সে বলতেছে আমি আই ডো নট নো বাট মুসলিম লাইক দ্য হালাল ফুড, মুসলমানরা হালাল পছন্দ করে, এটাই হলো তার কাছে হালালের ডেফিনেশন। তো আজকাল দেখেন এটা বিশ্বাস করা বড় কঠিন। মুসলমানদের মধ্যে ওই ইমানের আর তাকওয়া নাই যে শুধু সাইনবোর্ড দেখে আপনি কিনতে পারবেন। দেখেন কোরআনে আসহাবে কাহাফের ঘটনা বলা হয়েছে। আসহাবে কাহাফরা যখন 309 বছর পরে ঘুমন্ত অবস্থায় উঠল, ফাবআসু আহাদাকুম বিওয়ারিকুম হাদিহি ইলাল মদিনা, তখন যেহেতু এটা নন মুসলিম মুসলমান দেশ ছিল, এই জন্য তাদের একজনকে খাদ্য কেনার জন্য পাঠা দিল। এরপরে তারা নসিহত করল, আইয়ুহুম আসকা তো আমান, দেখো বাজারে কিন্তু সবকিছু হালাল নাই, যেহেতু এটা হলো নন, তাদের ধারণা অনুযায়ী সেই নন মুসলমান বাদশাহী রয়েছে, হালালও আছে হারাম। সুতরাং যেটি বিশুদ্ধ হালাল এটা যাচাই বাছাই করে তুমি নিয়ে আসবা। দেখেন একটা প্রোডাক্ট, একটা প্রোডাক্ট যখন একটা সেলফোন আমি কিনতেছি, এখানে তো উপরে প্যাকেটের উপর সবই লেখা আছে, আমি কি শুধু ওইটা বিশ্বাস করে কিনতেছি না যাচাই বাছাই করতেছি, ফিডব্যাক দেখতেছি, এইটা দেখতেছি ওইটা দেখতেছি? অনুরূপভাবে হালাল হারাম শুধু সাইনের উপর বিশ্বাস করা যায় না। আপনাদের একটা ঘটনা বলি, মিনিয়াপোলিস, ওখানে একটা ইমাম কনফারেন্সে গিয়েছিলাম। ওখানে আমাদের সাথে, আমার সাথে আরও 8-10 জন ভাইরা ছিলেন, তারা আমাদের দেশীয় খাবার খাবেন। তো খুঁজতে খুঁজতে এক রেস্টুরেন্টে গেলাম, যাওয়ার পরে রেস্টুরেন্টের মালিক মাশা আল্লাহ আমার চেয়ে সুন্দর জুব্বা পরেছেন, আমার চেয়ে বড় দাড়ি টুপিওয়ালা, তো তার রেস্টুরেন্টে তো খেতে কোনো দ্বিধা নাই, কিন্তু দোকানের সিমটামে আমার সন্দেহ লাগতেছে। পরে আমি ওনাকে জিজ্ঞাসা করে ফেলছি যে আপনার দোকানে কি সব কিছু হালাল, জিজ্ঞাস যেই করলাম উনি তো মনে হয় যে পেট্রোলের ভিতর আগুন ঢেলে দিলাম, এরকম খেপে গেল আমার উপরে। তো একটা সোমালিয়ান ভাই ওখানে কাজ করতেছিলেন, আমরা উর্দুতে কথা বলতেছি, তো উনি তো ভাষা বুঝতেছে না, কিন্তু হালাল হারাম যে এতটুকু বুঝতেছে। তারপরে বেচারা রাগ গোস্বা করে ভিতরে চলে গেছে। ওই সোমালিয়ান ব্রাদার আমাকে রেস্টুরেন্টের ফাঁকে নিয়ে ডেকে নিয়ে বলতেছে, ব্রাদার আর ইউ ইমাম? ইয়েস, অল অফ ইউ আর ইমাম? ইয়েস। তো বলতেছে নাথিং হালাল ইন দিস রেস্টুরেন্ট, ইজ লাইং। এখন কিভাবে বিশ্বাস করবেন দুনিয়ার মানুষকে? স্কারবোরোতে 4-5টা গ্রোসারিতে, আমাদের মুসলমানদের গ্রোসারিতে হালাল মনিটরিং সাইন দিয়ে তারা গোশত বিক্রি করেছে। এরপরে ধরা পড়েছে যে তারা হলো রেগুলার চিকেন এনে বিক্রি করে। এই জন্য যদি ওই ধরনের মুসলমান আজকে থাকতো শুধু সাইনের উপর বিশ্বাস করা যেত, কিন্তু শুধু সাইনের উপর বিশ্বাস করা যায় না। এই জন্য আজকে আমাকে যাচাই বাছাই করা লাগবে। যেমন আমি সেলফোন কিনতে শুধু লেবেল দেখে কিনি না, আমি ফিডব্যাক দেখি, এদিক ওদিক খোঁজখবর নিয়ে করি। এই জন্য এটা আমার ফিডব্যাক নেওয়া লাগবে। দেখেন আল্লাহ পাক যে জান্নাতটা দিবেন না, খাওয়া বাদ দিবেন কেন? খাওয়া বাদ দেওয়া লাগবে না, তার দায়িত্ব না। খাদ্যের ব্যাপারে আল্লাহ পাক যেটা বলেছেন, ইয়া আইয়ুহান্নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানুষ তোমার দায়িত্ব, তুমি যখন খাবা তুমি হালাল এবং হেলদি খাবার খাবা। এ দায়িত্ব আমার, শুধু তার না।
ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে লেখা আছে ফ্লাওয়ার, সুগার,
দেখেন এটা তো মিট, যেহেতু এটা মিট প্রোডাক্ট না, আপনার সতর্কতা হলো মিটের ভিতরে, মাছের ভিতরে সতর্কতা, ভেজিটেবল এর সতর্কতা নাই, শুধু একটা আইটেমে হলো সতর্কতা, চিজটা একটু হলো সতর্কতা অবলম্বন করা দরকার। এখন দেখেন চিজগুলার উপরে হলো এদেশের কোম্পানি বাধ্য, এদেশের লতে বাধ্য, আপনি কি কি দিয়ে তারা এই প্রোডাক্টটা তৈরি করছে তারা আপনি জিজ্ঞেস করলে তারা বলতে বাধ্য। সেই জন্য আমরা যেটা করি, আমার ওয়াইফ সে এগুলোর উপর খুব সতর্ক, সে যে কোনো চিজ কেনার আগে কোম্পানিকে আগে কল করে, কল করে ওখান থেকে মেক শিওর হয়ে নেয় যে কি কি আছে। এই জন্য একটা সমাজের মাঝে যদি এই ধরনের দুই চারজন রিসপন্সিবল ভাইরা থাকেন, যে যারা নাকি এগুলো বের করলেন, বের করার পরে এগুলো ফ্লায়ার আকারে দিয়ে দিলেন যে এই এই জিনিসটা হালাল, তখন হলে সবার জন্য ইজি হয়ে যায়। কথা সত্য ভাইয়ের, এটা কঠিন জিনিস, কিন্তু এরকম যদি আমরা সবাই মিলে একটু রেসপন্সিবিলিটি নেই তাহলে ইজি হয়ে যায়। দেখেন না, এটা বেশি পয়সার কম পয়সা তো মেটার না, ওর সিমটম দেখা লাগবে, ওর আমল আখলাক দেখা লাগবে, যে ওর ক্যারেক্টারটা কেমন, এটা এটার উপর নির্ভর করবে আপনার এটা। জি ভাই, আচ্ছা আচ্ছা, সালাতু তাসবিহ নামাজের যে হাদিসটা, হাদিসটা হলো খুব বেশি দুর্বল হাদিস, কিন্তু এইটার ফাজাইলের ক্ষেত্রে, মাসাইলের ক্ষেত্রে দুর্বল হাদিস নেওয়ার কোনো সুযোগ নাই, কোনো অপশন নাই। মাসালার ক্ষেত্রে নেওয়ার কোনো অপশন নাই, আর ফাজাইলের ক্ষেত্রে, ফজিলতের ক্ষেত্রে দুটি অপশন। মুহাদ্দিসিনে কেরামের এক গ্রুপ বলেছেন ফাজাইলের ক্ষেত্রে দুর্বল হাদিসের উপর আমল করা যায়, আর কিছু মুহাদ্দিসিনে কেরাম বলেছেন ফাজাইলের ক্ষেত্রেও দুর্বল হাদিসের উপর আমল করা যায় না। এর উপর ভিত্তি করে কোনো কোনো বুজুর্গানে দিন তারা সালাতু তাসবিহ নামাজ আদায় করেছেন, কারণ হলো মুহাদ্দিসিনে কেরামদের এক গ্রুপের ওপিনিয়ন আছে যে ফাদাইলের ক্ষেত্রে দুর্বল হাদিসের উপরও আমল করা যায়। এটি হলো এটার মূল রহস্য। জি 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 আঙ্কেল, জি শুধু জবিহা না, আসাফা যেটা আছে, আসাফাও বিগিনিং এ হালাল ছিল, আসাফা এন্ডিং এ এসে এটা হলো কঠিন ডাউটফুল হয়ে গেছে। বিগিনিং শুরু করে তারা হালাল দিয়ে, কারণ হালাল এখন বিরাট বিজনেস ওয়ার্ড, হালাল দিয়ে বিরাট বিজনেস হচ্ছে দুনিয়াতে, তা যাদের উদ্দেশ্যে শুধু বিজনেস হয় তারা তখন এই ওয়ার্ড ইউজ করতে কি তাদের। চাইনিজরা দেখেন অধিকাংশ হলো আল্লাহর উপর বিশ্বাসী না, কোনো ধর্মে বিশ্বাসী না। চাইনিজরা এখন দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় প্রোডাক্ট তৈরি করতেছে জায়নামাজের, টুপির, জুব্বার, বোরকার। তারা কি ইসলামের জন্য করছে নাকি বিজনেসের জন্য? বিজনেসের জন্য করছে। এই জন্য জবিহা আসাফা এগুলো সন্দেহ। ক্রিসেন্টটাকে অনেকটা নির্ভর করা যায়, মিনা এবং ক্রিসেন্টটাকে। ওটার আরেকটা রিজন আছে, যেমন আসাফা, আমি যখন দেখেন আসাফার হিস্টোরিটা বলি, আমি আমার কাছে ইনভাইটেশন আসছিল যখন কোম্পানিটা ওপেন হয়, কানাডিয়ান কোম্পানি এটা, তখন ইউএস, কানাডার বিভিন্ন ইমামদের, ইংল্যান্ডের বিভিন্ন ইমামদেরকে তারা টিকিট দিয়ে, তারপরে হলো আপনি হোটেল খরচ দিয়ে তারা নিয়ে আসছে, আমি আসতে পারি নাই, নিউ ইয়র্ক থেকে আমার বন্ধুবান্ধবরা আসছিলেন। আসার পরে স্লোটারিং হাউজে তাদের সামনে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে মুসলমানরা জবাই করতেছে, সব ইমামরা যে ফতোয়া দিচ্ছে যে আমরা নিচ্চোখে দেখে আসছি, আসলে ঘটনা তো তাই, এটা হালাল। এরপরে মার্কেট যখন পেয়ে গেছে আস্তে আস্তে, এটা ইহুদি কোম্পানি, মুসলমানদের ফায়ার করতে করতে এখন হলো একজন মুসলমানও নাই, এটা হলো ঘটনা ঘটছে। দেখেন হালাল মনিটরিং, আপনারা যে কোনো ফার্মে যে কোনো গোসারিতে গিয়ে কানাডাতে খুব ইজি দেখবেন যে হালাল HMA হালাল মনিটরিং অ্যাসোসিয়েশন অথরিটি, এইটার ওনাদের কার্যক্রম হলো ওনারা ভোর পাঁচটার থেকে এগারোটা পর্যন্ত জবাই হয়। যেমন আমাদের ওমর ফারুক মসজিদের যে আরেকজন ইমাম সাহেব আছেন উনিও এর ইন্সপেক্টর, মার্কাম মসজিদের ইমাম সাহেব ইন্সপেক্টর, ওনাদের এটা হলো পারমানেন্ট জব, পেইড আপ জব। ওনারা পাঁচটার সময় ভোরে স্লোটারিং হাউজে চলে যান, চলে যাওয়ার পরে এগারোটা পর্যন্ত ওনারা ওখানে উপস্থিত থেকে জবাই হয়, স্ট্যাম্প করে দেন, ওনারা স্ট্যাম্প করে দেন ওনাদের চোখের সামনে, সেগুলো বিভিন্ন গ্রোসারিতে আসতেছে, সেই প্রোডাক্টগুলো আসতেছে। সেই জন্য যেহেতু তারা জবাই করার সময় উপস্থিত ছিল, যেমন মিনা ক্রিসেন্ট তাদের প্রোডাক্ট ওখান থেকে আসছে, আলমদিনা, এই জন্য এগুলোকে নির্ভর করা যায়। HMA সার্টিফাইড যদি হয় আপনি নিঃসন্দেহে কিনতে পারেন। না, তাদের শুধুমাত্র ওখানে অথরিটি নাই, তারা দোকানে এসেও চেক করে, তারা দোকানে এসেও হলো চেক করে, এবং এটাতে যদি ধরা পড়ে তখন এদেশের লিগ্যাল ই নেওয়া যায়, অ্যাকশন নেওয়া যায়। এটা এরা হলো কি, এরা বড় বড় ইহুদি কোম্পানি, এদের লিঙ্ক অনেক শক্ত। হ্যাঁ, কেউ যদি কঠিন অসুস্থ হয়ে পড়েন যে নামাজ পড়ার কোনো সাধ্যই নাই, তখন তো নামাজ মাফ হয়ে যায়। বুখারী শরীফের একটি হাদিস আছে, নবী আলাইহিসসালাম বলেন, এই হাদিস শুধু বুখারি না, মুসলিমে আবু দাউদে নাসাইতেও আছে, যে ফাল ইউসাল্লি কাঈমান, দাঁড়িয়ে থেকে নামাজ পড়ো, ফা ইল্লাম তাস্তাতিয়, যদি দাঁড়িয়ে থেকে বসার নামাজ পড়ার সুযোগ না থাকে, ফাল ইউসাল্লি জালিসান, বসে নামাজ পড়ো, বসে যদি সাধ্য না থাকে শুয়ে শুয়ে নামাজ পড়ো। এখন যদি কেউ অসুস্থতার দ্বারা নামাজ পড়ার সাধ্যই নাই, যেমন ICQ-তে আছে, তখন তো তার নামাজ পড়ার সাধ্যই নাই, তখন নামাজই ফরজ না, তার উপর ফরজ থাকে না। আর যদি এমন সাধ্য থাকে যে নামাজ কষ্ট করে হলে শুয়ে হোক বসে হোক পড়তে পারবেন, কিন্তু উনি হঠাৎ করে বাই মিস্টেক ঘুমিয়ে গেছেন, বাই মিস্টেক ঘুমা গেছেন, যখন উঠেছেন দেখেন যে নামাজের, এরকম হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ পাক কাজার বিধান করেছেন, আর যেহেতু অসতর্কতার জন্য হয়েছে, এই জন্য উনি নামাজ কাজা করে আল্লাহর কাছে তৌবা করলে আল্লাহ পাক মাফ করে দিবেন, না কাফফারা দেওয়া লাগবে না। অ্যাকচুয়ালি নামাজের কোনো কাফফারা নেই, ফিজিক্যাল ইবাদতের কাজা এবং তৌবা। দেখেন শুধু কাজাতেও হবে না, তৌবাতেও, শুধু তৌবাতেও নামাজ মাফ হয় না, কাজাও করা লাগবে, তৌবা করা লাগবে। জিনিসটা কেমন, আপনার কাছ থেকে আমি কিছু টাকা নিয়েছি, আপনার কাছ থেকে আমি টাকা নিয়েছি, এই টাকা আমি সময় মতো দেই নাই, বহুদিন পরে আপনাকে ঘুরা ঘুরা দিলাম, এখন কি টাকা রিটার্ন দেওয়াই যথেষ্ট না সরি বলা লাগবে? আপনাকে যে ঘুরালাম সময় মতো দিলাম না, আমাকে সরিও বলা লাগবে। এই জন্য তৌবাটা হলো আল্লাহর কাছে সরি বলা, হে আল্লাহ সময় মতো পারি নাই, আর কাজাটা হলো রিটার্ন দেওয়া, এরকম। সুন্দর একটা কোশ্চেন করেছেন। দেখেন এক ভাই করে প্রশ্ন করেছেন, দেখেন আমরা কারো নাম মেনশন না করি, যে কোনো একজন স্পিকার বলেছেন কাজা নামাজ বলতে কিছু নাই। এখন দেখেন নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের যুগ থেকে নিয়ে 1400 ইয়ার্স পর্যন্ত সমস্ত ইসলামী বুক যদি আপনি ঘাটেন দেখবেন যে সেখানে বাবুল কাদা অল ফওয়ায়েদ একটা অধ্যায় আছে, বাবুল কাদা অল ফওয়ায়েদ, কাজা নামাজ কিভাবে পড়বে এর বিধানটা কি, এবং চার ইমাম সহ সমস্ত ইমামদের ইত্তেফাক, ইচ্ছে করে কাজা করলে যেমন কাজা করা লাগবে, ভুলবশত কাজা করলেও তেমনি কাজা করা লাগবে। শুধুমাত্র আসহাবে জওয়াহের ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ওনাদের একটা দুর্বল ওপিনিয়ন আছে যে ভুলবশত কাজা যদি হয়ে যায় তখন তো কাজা আছে, কিন্তু ইচ্ছে করে কাজা করলে কাজা আদায় করা লাগবে না। ইমাম ইবনে তাইমিয়ার এই কথাটার অর্থ আদৌ এটা না যে তিনি নিষেধ করেছেন, তিনি যেই জামানার মানুষ ছিলেন সেই জামানায় মানুষ সের কাছে এ কথা অবিশ্বাসী ছিল যে মুসলমান হবে আর ইচ্ছা করে নামাজ কাজা করবে, এটা তখন চিন্তাই করতে পারতো না। সেই জন্য ওনার হলো কনসেপ্ট, ওনার কনসেপ্টের উপর ভিত্তি করে অনেকে এটা বলেন, কিন্তু বাস্তব ঘটনা হলো আসলে তা না। 1400 বছরের ইতিহাসে কাজা নামাজের বিধান ছিল এবং স্বয়ং বুখারী শরীফে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজে কাজা করেছেন তার দুটি হাদিস আছে। বুখারী শরীফের একজাক্টলি আমার হাদিস নাম্বারটা খেয়াল আসতেছে না, 572 সম্ভবত, 570-এর এই দিক দিয়েই খুঁজলে পাবেন। খন্দকের যুদ্ধে একবার আসরের নামাজ হুজুরের কাজা হয়ে গিয়েছিল, খুব রাশ ছিল যুদ্ধের ভিতরে, হযরত ওমরেরও কাজা হয়ে গেছে, তিনি এসে হুজুরকে বললেন ইয়া রাসূলুল্লাহ আজকে এই কাফেররা আমাদের আমাকে আসরের নামাজ পড়তে দেয় নাই। হুজুর বললেন যে গালাগালি করো না, আমি নবীও নামাজ পড়তে পারি নাই। মাগরিবের নামাজের পরে এরপরে যাদের যাদের কাজা হয়ে গেছে নামাজ মিস হয়েছে, হুজুর ইমামতি করে আসরের নামাজ মাগরিবের পরে পড়েছেন। আর এক যুদ্ধের থেকে ফেরার অবস্থায় সবাই ক্লান্ত, শেষ রাতে ঘুমিয়ে গেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিম্মাদারি দিয়েছেন যে বেলাল যখন নাকি তুমি ঘুম থেকে উঠবা ফজরের আগে, তুমি তো জাগ্রত থাকবা, সবাইকে জাগা দিবা। হযরত বেলালও ক্লান্ত ছিলেন, উনিও ঘুমা গেছেন মরুভূমির ভিতরে দীর্ঘ ক্লান্ত। এরপরে সূর্য উঠে সূর্যের আলো হুজুরের শরীর মোবারকে পড়েছে, তখন হুজুরের ঘুম ভেঙে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন তুমি তো ভালোই জাগাইছো সবাইকে। হযরত বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ ঘটনা তো এই ঘটে গেছে, আমিও তো ক্লান্ত ছিলাম, মরুভূমির সকালের মলয় হাওয়া, এটা তো ঘুম আসা স্বাভাবিক কথা। তখন হুজুর বললেন যে সবাকে ওযু করতে বলো, ওযু করে সবাকে নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম কাজা করলেন। এর চেয়ে বড় আর প্রুফ কি দরকার আছে? স্বয়ং নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম কাজা করেছেন। দোয়া আসলে সুন্দর কোশ্চেন করেছেন যে কারো বাবা মা যদি মারা যায়, আমরা কাউকে মেনশন না করে ইন জেনারেল কথা বলি, কারো বাবা মা মারা গেছেন তাদের নামাজ কাজা হয়ে গেছে, এই নামাজগুলো আমরা কিভাবে আদায় করব? নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের থেকে এই ধরনের ক্লিয়ার কোনো কনসেপ্ট নাই। নামাজ হলো ফিজিক্যাল ইবাদত, ফিজিক্যাল ইবাদতের কাদা এটা হলো ফিজিক্যালি হলে করতে হয়, এরপরেও কাফফারার দ্বারা কিছুটা রিকভার হবে, কাফফারার দ্বারা কিছুটা রিকভার হবে, একদম পূর্ণভাবে রিকভার হবে না যদি ইচ্ছা করে কাজা হয়ে থাকে। হ্যাঁ, পূর্ণভাবে আল্লাহ পাক ক্ষমা করে দিতে পারেন যদি সন্তানরা বাবা মার পক্ষ থেকে কন্দন করে আল্লাহর কাছে ক্ষমা চায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানের কন্দনের দ্বারা, সন্তানের মাপ চাওয়ার দ্বারা পিতামাতাকে মাপ করে দিতে পারেন। দেখেন ঘটনাটা হলো কি, শরীয়তের অধিকাংশ মানুষ হলো শরীয়তের এই ডিপ মাসআলাটা বোঝে না, এই জন্য হলো মিক্স আপ করে ফেলে। প্রশ্ন করেছেন ভাই, প্রশ্ন করেছেন যে কেউ আসরের নামাজে এন্ডিং টাইমে মসজিদে ঢুকলেন, অলরেডি মাগরিবের নামাজের দামাত দাঁড়িয়ে গেছে, অর্থাৎ হলে নামাজটা কাজা হয়ে গেছে, এখন কি আসরেরটা আগে কাজা করে নিব নাকি মাগরিব পড়ব? দেখেন দুইটা একসাথে কম্বাইন্ড হয় না। এখন হলো শরীয়তের একটি বিধান হলো, এটিকে বলা হয় সাহেবে তরতিব, সাহেবে তরতিব যদি হয় তাহলে তার এক বিধান, আর যে সাহেবে তরতিব না তার আরেক বিধান। সাহেবে তরতিব বলা হয় ওই ব্যক্তিকে যার বালেগ হওয়া থেকে নিয়ে টুডে পর্যন্ত পাঁচ অক্তর বেশি নামাজ কাজা হয় নাই, ভেরি রিয়ার। এরকম মানুষ পাওয়া হাতে গোনা। বালে যেদিন থেকে নামাজ ফরজ হয়েছে সেখান থেকে পাঁচ অক্তর ঊর্ধ্বে কাজা হয় নাই। উনি যদি হন তাহলে তাকে তার বিধান হলো ওয়াক্তীয় নামাজ পড়ার আগে কাজা পড়ে নেওয়া লাগবে, আসর আগে পড়ে তারপরে কাজা করা লাগবে, ইভেন জামাত থাকলেও। আর যারা সাহেবে তরতিব না, জীবনে ছয় অক্ত অথবা এর চেয়ে বেশি কাজা হয়ে গেছে, এরপরে কাজা আদায় করুক কিন্তু হয়ে গেছে, তিনি আর সাহেবে তরতিব থাকেন না, তখন তার জন্য জামাত যখন তার আগে সে ফার্স্ট হলো জামাতের নামাজটা মাগরিব আগে হবে, মাগরিবের পরে আপনি আসরের কাজা করবেন। দেখেন দেখেন দুই নামাজ মাগরিব আর আসর একসাথে কম্বাইন্ড হয় না, এটা তো বিবেকেও বলে এটা হয় না। জি শফিক ভাই আর কিছু আছে? জি জি সেটা হলো দেখেন সাহেবে তরতিবের জন্য, তার জন্য হলো ওই অক্তের কাজাটা হলো জামাতে নামাজ পড়া হলো সুন্নাতে মুআক্কাদা, আর এইটা হলো তার জন্য হলো ফরজ, সেই জন্য ফরজকে সে আদায় আগে করবে, দুইটা কম্বাইন্ড হয়ে গেছে এই জন্য। সুন্দর কোশ্চিন করেছেন, জাজাকাল্লাহ। নেই এগুলো ক্লিয়ার হওয়া দরকার। জি 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 রিয়ার দেখেন সাহেবে তরতিব ছিলেন, আপনারা ভারতবর্ষের ইতিহাসে ইলতুৎমিশের নাম পড়েছেন, ইতিহাস পড়েন নাই? ওনার এক উস্তাদ ছিল, টিচার ছিল, বড় আলেম, একদম ওয়ার্ল্ড ফেমাস আলেম ছিলেন। উনি মারা গেছেন, মারা যাওয়ার আগে উনি ওসিয়ত করে গেছেন, আমার জানাজা করবে ওই ব্যক্তি যার আসরের অপশনাল সুন্নত কোনোদিন মিস হয় নাই। দেখেন আসরের দুই রাকাত চার রাকাত যে সুন্নত, এটা তো অপশনাল, পড়লে সব না পড়লে কিছুই না, যার আসরের সুন্নত মিস হয় নাই। এখন মুফতি সাহেব ফেল, মহাদ্দেস সাহেব ফেল, হাফেজ সাহেব ফেল, ইলতুৎমিস তখন বললেন যে উনি তো মারা গেলেন, গেলেন আমার জীবনের এক গোপন রহস্যকেও ফাঁস করে গেলেন। ইলতুৎমিস বললেন আলহামদুলিল্লাহ, বালে ঘর পর থেকে আমার আসরের অপশনাল সুন্নত মিস হয় নাই। তখন ওনার জানাজা ইলতুৎমিস পড়াইছেন। এই ধরনের শাসক ছিল মুসলমানদের এক সময়। জি সুন্দর একটা কোশ্চেন করেছেন বোন, যে আমরা যেহেতু এদেশে আসছি, এদেশের একটা কালচার আছে, আমাদের দেশের একটা কালচার আছে, এই কালচারের অনুযায়ী আমরা অনেক সময় পার্টিতে বসে যাই, এই পার্টিতে বসলে আমরা কি মিক্স করব না আলাদা করব, ছেলে মেয়ে আলাদা নাকি মিক্স করব, এটাই তো হলো কোশ্চিন। দেখেন নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, জাকাত যেমন ফরজ, পর্দা করাও তেমনি হলো ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আলাইহি সালাতু ওয়াসালামের দিলের চেয়ে আর কোনো পবিত্র দিল আল্লাহ সৃষ্টি করেন নাই, আর হুজুরের স্ত্রীরাও ছিলেন পবিত্রা নারী, আত্তাইয়িবাতু লিত্তাইয়িবিনা ওয়াত্তাইয়িবুনা লিত্তাইয়িবাত, পবিত্র স্বামীর জন্য পবিত্রা স্ত্রী। এই আয়াত হুজুরের স্ত্রীদের শানে নাজিল হয়েছে, আল্লাহ বলতেছেন দেল পবিত্র। এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদের উপর আয়াত নাজিল করলেন যে হে সাহাবীরা, তোমরা আজ থেকে নবী পত্নীগণের কাছে কিছু চাইতে হলে মিউ ওয়ারা ইহিজাব, পর্দার আড়াল থেকে চাওয়া লাগবে। দালিকুম আতহারুলি কুলুবিকুম অকুলুবিহিন্না, এটি হলো তোমাদের অন্তরের জন্য পবিত্র, পবিত্রতার মাধ্যম, তাদের অন্তরের জন্য পবিত্রতার মাধ্যম, সোনালী যুগের সোনালী মানুষদের জন্য এই কথা। তাহলে এই ফিতনার যুগে কেমন হবে? এই জন্য অবশ্যই আপনারা গেট টুগেদার করবেন শরীয়তের বিধান গণ্ডি ঠিক রেখে, যেমন আজকে গেট টুগেদার করেছেন, এটা করা দরকার, এটা খুবই দরকার, এদেশে খুব বেশি দরকার। কারণ আমাদের বাচ্চারা ফিল করে যখন স্কুলে যায় মাইনার, দেখে যে দেশে আমাদের কেউ নাই, বাচ্চারা যখন এই ধরনের গ্যাদারিং দেখবে তখন দেখবেন যে বাচ্চারা মনে করবে যে না, আমাদের মুসলমানরা অনেক আছে। এই জন্য এটার, এই জন্য গ্যাদারিং আপনারা করবেন, কিন্তু এই গ্যাদারিংটা যেন মিক্সিং গ্যাদারিং না হয়, স্বতন্ত্র প্রশ্ন করেন আপনি। হ্যাঁ, ইফতারের পার্টি বহু মসজিদে মিক্সিং করে করে, এটা শরীয়তের মাঝে জায়েজ নাই। ইফতার করা, ইফতার পার্টি করা হলো সুন্নাত, আর পর্দা করা হলো ফরজ। আল্লাহ পাক সাহাবীদের চেয়ে পবিত্র মানুষ কাউকে বানান নাই, তাই না? সাহাবীদের উপর যখন সামনে আসবে, নারীদের গলার আওয়াজটাও হলো পর্দার অন্তর্ভুক্ত। ইয়া নিসা আন-নবী লাস্তুন্নাকা আহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল। হে নবী পত্নীরা, পুরুষ পর পুরুষের সঙ্গে প্রয়োজনে কথা বলতে তোমরা কোমল ভাষাতে, যেন নরম ভাষাতে কথা না বল, কর্কশ ভাষাতে কথা বলবে। ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন, যাদের অন্তরে রোগ আছে তাদের অন্তরে কুমন্ত্রণা সৃষ্টি হবে। পর্দা শুধুমাত্র চোখের পর্দা না, দিলের পর্দাও আছে। আপনাদের কি ঘটনা শুনালাম? যদি পর্দা মেনটেন করতো তাহলে পারে কি এই ঘটনাগুলো ঘটে? এই সামাজিক বিপর্যয় সৃষ্টি হয় হলো পর্দাহীনতার থেকে। যেখানে পর্দা থাকে সেখানে সামাজিক বিপর্যয় আসে না। ইমাম সব কোরআন শরীফ হাদিসকে ভালোভাবে বোঝেন নাই। মক্কা ইউনিভার্সিটির এক টিচার আছে মোহাম্মদ আল আসাভনি, উনি একটা তাফসীরের কিতাব লিখেছেন সাফওয়াতুত তাফাসির এবং আহকামুল কোরআন, তার মাঝে উনি ডিটেলস পর্দার উপরে সমস্ত আয়াত হাদিসকে এক জায়গায় করে নিকাবকে তিনি ফরজ বলে সাব্যস্ত করেছেন সেখানে। দেখেন, আল আজহারের এক মুফতি ছিলেন, তিনি সুদকেও হারাম বল হালাল বলছিলেন। এ ধরনের কিয়ামত পর্যন্ত থাকবেই একদল, একদল থাকবেই। সুতরাং একজনের কথাকে নির্ভর করে শরীয়তের কোনো বিধান আসবে না। আমি একটা আচ্ছা আরো কোশ্চিন আছে, আমরা ওই দিকে যাই। এটা হ্যাঁ, নন মুসলমানদের সঙ্গে চাকরি করলে যদি তাদের সঙ্গে কোনো প্রয়োজনে যদি কোনো পার্টিতে যেতে হয় তাহলে আপনি চেষ্টা করবেন যথাসাধ্য হলো সংযমী হয়ে চলার জন্য, আপনার দূরত্ব বজায় রেখে চলার জন্য। আর খাদ্যের ব্যাপারে যদি তারা ভেজিটেবল যদি ব্যবস্থা করে, এটা খাইতে কোনো দোষ নাই। যেমন আমরা যখন ইন্টারফেথ প্রোগ্রামে যাইতাম তখন ওই চার্চের তারা আমাদেরকে আগে জিজ্ঞেস করতো, যে তারা বলতো যে আমরা জানি তোমরা মুসলমানরা হালাল খাও, তোমরাই বলো তোমাদের জন্য কোন রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে দিব। তখন আমরা সিলেক্ট করে দিতাম যে ওই রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে এসো, তখন তারা ওখান থেকে আমাদের জন্য খাবার নিয়ে যেত। এদেশের মানুষ এই ব্যাপারে কিন্তু ধোঁকা দিবে না। নন মুসলমানরা যদি বলে যে এটা হালাল নিয়ে আসছি তাহলে কিন্তু ওরা কিন্তু মিথ্যা বলবে না। এই জন্য যদি তারা দেয় এটা খাওয়া বৈধ আছে। এখন চাকরির কতটুকু প্রয়োজনীয়তা আছে এটা এক্সপ্লেনেশনের দরকার। হ্যাঁ, এটা হলো একটা বোন যেটা কোশ্চেন করেছেন মেয়েদের শিক্ষা এবং চাকরির ব্যাপারে ইসলামের বিধান কি, এটা হলো সূরাতুল কসাসে হযরত শুয়াইব আলাইহিসসালামের ঘটনাতে আছে। প্রশ্নটা অনেক দীর্ঘ, এটা যদি আমি এক কথাতে উত্তর দেই আমিও উত্তর ক্লিয়ার করতে পারবো না, বোনও বুঝবেন না। এই জন্য যদি সামনে আমরা কখনো এটাকে সাবজেক্ট বানিয়ে যদি এটার উপর আলোচনা করি এটা হলো ক্লিয়ার হবে সবার জন্য। এই জন্য বোনের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেক প্রশ্ন এক্সপ্লেনেশনের প্রয়োজন থাকে, তাছাড়া মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। এই জন্য এই প্রশ্নটা সংক্ষিপ্ত উত্তরের মাধ্যমে মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, দেখে উনি বুঝবেন না। বেতের নামাজের হলো সোফার হলো পাঁচ থেকে সাতটা তরিকা আছে, সবগুলার উপর হাদিস আছে নবী আলাইহিসসালামের থেকে প্রুফ আছে। তার মাঝে ইউজুয়ালি নবী আলাইহিসসালাম হলো বেতের নামাজ পড়েছেন হলো তিন রাকাত, এটাই হলো বেশি পড়েছেন নবী আলাইহিসসালাম, পাঁচ রাকাত পর্যন্ত আছে, সাত রাকাত পর্যন্ত সহি হাদিস আছে। তিন রাকাত যেটা পড়া এটা হলো দুই তরিকায় পড়ার নিয়ম, এক তরিকায় আমরা যেভাবে পড়ে যাই এটা এক সালামের সাথে পুরো নামাজ কমপ্লিট, আর এক তরিকা হলো দুই রাকাত পরে সালাম ফিরিয়ে দেওয়া, সালাম ফিরিয়ে দিয়ে উঠে গিয়ে আবার থার্ড রাকাত পরে আবার সালাম ফিরানো, অর্থাৎ দুই সালামে। কারণ নবী আলাইহিসসালাম বেতের নামাজে কোন কোন সূরা পড়তেন এই সূরাগুলাও হলো হাদিসে উল্লেখ আছে। প্রথম রাকাতে সাব্বিহিসমা রাব্বিকাল আলা পড়তেন, দ্বিতীয় রাকাতে কাফিরুন পড়তেন, তৃতীয় রাকাতে কুলহু আল্লাহ পড়তেন, কুলহু আল্লাহর সূরা, এটা হলো ইখলাস সূরা বেশিরভাগ পড়তেন। সুতরাং তিন রাকাত, এক রাকাতের যে বেতের হয়েছে সেটা আবু দাউদ শরীফের এক হাদিসে আসছে, ফা ইন খিফতা সুবহা, ওয়ার্ড বোঝা লাগবে হুজুর কি কোন পরিপ্রেক্ষিতে, কেউ যদি ঘুমিয়ে গেছে বেতের পড়েনি শেষটাতে উঠে পড়বে, উঠে টাইম নাই, হুজুর বলতেছেন না পড়ার চেয়ে এক রাকাত হলেও পড়ো, এটা হলো ফাইন খিফতা সুবহা, প্রভাত হয়ে যাওয়ার যদি ভয় থাকে তাহলে না পড়ার চেয়ে টাইম আছে এক রাকাতে ওইটাই পড়ে রাখো, অর্থাৎ হুজুর গুরুত্ব আরোপ করেছেন এটা। এখন এক রাকাত শুধু পড়ি সাত রাকাতের হাদিসের উপর পড়ি না কেন, পাঁচ রাকাতের হাদিসের উপর আমল করি না কেন? সেই জন্য এই উম্মতকে উম্মতে ওয়াসাতা বলা হয়েছে, উম্মতন অসা মধ্যমপন্থী উম্মত, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, সাত আর পাঁচ আর এদিকে এক, এর মাঝে মিডল হলো তিন, সেই জন্য হুজুরের আমল ছিল তিন রাকাত পড়া। দেখেন হুজুর যেটা ওয়ার্ড দিয়েছেন সেটা হলো ফাইন খিফতা সুবহা, ফাইন খিফতা সফরা বলেন নাই, যদি প্রভাত হয়ে যাওয়ার ভয় থাকে তখন এ কথা বলেছেন, সফরের কথা হুজুর বলেন নাই, সফরে তিন রাকাতি। এটা ওভার 100% ঠিক আছে, জি 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 জি, শুধু ঠিক না ওভার 100% ঠিক। সেই জন্য যারা দুই রাকাত আর এক রাকাত পড়েন তারাও ঠিক আছেন, যারা এক সালামে তিন রাকাত পড়েন তারাও ঠিক আছেন। দেখেন আমাদের হয়েছে কি, এটা এটা মুসলমানদের জন্য এটা আফসোসের ব্যাপার, আমরা আমার জন্ম হলো নাটোরে, আমি গ্রো আপ হয়েছি রাজশাহীতে, আমাদের রাজশাহীতে টমটম ছিল অনেক একসময়, বিশেষ করে রাজশাহী যে গভর্নমেন্ট কলেজের সামনে দিয়ে পুরোটা ঘোড়ার গাড়ি ছিল, ঘোড়ার গাড়িকে এরকম চশমা পরা দিতে হয় চামড়ার চশমা, নইলে ডানে বামে দেখলে ঘোড়া ঠিক মতো যায় না। আজকে মুসলমানদের চোখে হলো নন মুসলমানরা এরকম চশমা পরা দিচ্ছে, যে যেটার মধ্যে আছে আর কোনো রোড নাই, এটা হলো এক্সট্রিমিজম, এটাকে বলা হয় ইসলামে এক্সট্রিমিজম, নিষেধাজ্ঞা জারি করেছেন আল্লাহ, লা তাগলু ফি দীনিকুম, ধর্মের মাঝে বাড়াবাড়ি করো না, আপনি একটা প্র্যাকটিস করতেছেন এটা যদি শরীয়ত সম্মত আলহামদুলিল্লাহ, আরেকজন আর একটা প্র্যাকটিস করতেছেন ওটাও আলহামদুলিল্লাহ। যেমন দেখবেন আপনারা হজে গেলে দেখবেন যে কোনো মানুষে হাত ছেড়ে দিয়ে নামাজ পড়তেছে, ইমাম মালিক রহমতুল্লাহ এর মাজহাব এটা, নবী আলাইহিস সালাম হাত ছেড়ে দিয়েও নামাজ পড়েছেন। সুতরাং কখনো কখনো আমিন জোরেও বলেছেন, কখনো কখনো আমিন আসতেও বলে। যারা আমিন জোরে বলতেছেন আলহামদুলিল্লাহ, তারাও এক হাদিসের উপর আমল করতে, যারা আমিন আসতে বলতেছেন তারাও এক হাদিসের উপর আমল করতেছেন, এখানে ঝগড়াঝাটির কিছু নাই। সেই জন্য মাই ওয়ে ইজ হাইওয়ে, এটার নামই হলো এক্সট্রিমিজম। লা তাগলু ফি দীনিকুম, ধর্মের মাঝে এক্সট্রিম হয়ে যেও না। দেখেন, জহর আর আসর কম্বাইন্ড করে নামাজ পড়ার মাঝে দুটি বিধান আছে, দুটি ওপিনিয়ন আছে। একটি ওপিনিয়ন হলো শুধুমাত্র আরাফা মুজদালিফায় কম্বাইন্ড করা যায়, আর আরেক দল ওলামায়ে কেরামের ওপিনিয়ন হলো সফরের ভিতর করা যায়। ওয়েদার যদি আনবিলিভেবল খারাপ থাকে, 3 ফুট বরফ পড়ে আছে, একদম ঝড়ঝাপটা হচ্ছে, যাওয়া যাচ্ছে না, আর যদি অসুস্থ হয়, এমন অসুস্থ একসাথে দুই নামাজ, তারা বলেছেন এই 3 সুরতে হলো কম্বাইন্ড করা যায়, এছাড়া দুনিয়ায় আর কোনো সুরত নাই 2 নামাজ একসাথে পড়ার। সেই জন্য বোন, আপনাকে আপনি আল্লাহর কাছে দোয়া করেন আর বিকল্প জব দেখার চেষ্টা করেন, যেখানে গিয়ে আপনি নামাজগুলো ঠিকমতো পড়তে পারবেন। এই জন্য বিকল্প তালাশ করতে থাকেন, আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আসলে দেখেন, তালিমের ফজিলত হলো আল্লাহ পাক বলে ওয়াজাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন, জি, যে তোমরা বারবার একই কথা রিমাইন্ড করো, এটা মুমিনদের জন্য বেনিফিশিয়াল হবে। আল্লাহর গ্রেটনেস নিয়ে আলোচনা, দিনের সৌন্দর্য তুলে ধরা, তালিমের মেইন উদ্দেশ্য হলো এটা মডিফাই করা, নিজেদের নলেজকে ইনক্রিজ করা, আমলের উপর উঠানো। আর নবী আলাইহিসসালাতুয়াসসালামের আমল ছিল সপ্তাহে একদিন, মৃত্যু পর্যন্ত হুজুরের এই আদত ছিল, মসজিদে নববীতে মহিলাদের তালিমের জন্য দিন ধার্য করে দিয়েছিলেন। পুরুষরা, মহিলারা কমপ্লেন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, পুরুষরা সবসময় আপনার সামনে থেকে বেনিফিট নেয়, কিন্তু আমরা মহিলারা মাহরুম হই। এই জন্য হুজুর এই বিধান জারি করেছিলেন যে যেদিন মহিলাদের তালিম করতেন, কোনো পুরুষকে যেতে দিতেন না। এটা হুজুরের ইন্তেকাল পর্যন্ত এই অভ্যাস ছিল। সুতরাং এটা হলো মসজিদে নববীর একটি বড় আদব, হলো মহিলাদের তালিম করা। এই জন্য বোনরা, পুরুষের উপর দিন শেখা, দিনের উপর আমল করা যেমন ফরজ, মা বোনদের উপরে ফরজ। পুরুষদের বহু সুযোগ আছে, জুম্মার নামাজ শুনতেছে, পাঁচ ওয়াক্ত নামাজে নসিহত হচ্ছে, কিন্তু মা বোনদের সুযোগ খুব কম। এই জন্য মা বোনদের জন্য উইকলি হোক অথবা দুই সপ্তাহে হোক তালিমের ব্যবস্থা করা যেমন জরুরি, এবং যাওয়াটাও তেমনি জরুরি, এটা মসজিদে নববীর একটা বড় আমল। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। আমরা একটু দোয়া করি ভাইয়ের জন্য, যে আচ্ছা, আমাদের মোর্তাজা ভাইয়ের শাশুড়ি ইন্তেকাল করেছেন, ওনার জন্য দোয়া চেয়েছেন, আর ভাইও মনে হয় একটা দোয়া চেয়েছিলেন, ওনার আব্বার জন্য দোয়া চেয়েছেন, ওনার বড় মামা, আর আমাদের সবারই কেউ না কেউ অসুস্থ আছে, মারা গেছেন, তাদের জন্য দোয়া করি। আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালামু হাইয়িনা রাব্বানা ফিস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار توفنا مسلما والحقنا بالصالحين এলাহ আলামিন রব্বুল আলামিন, তুমি চেয়ে দেখো আমরা কতকগুলি গুনাগার বান্দা বান্দি মিলে দীর্ঘ সময় দিন সম্পর্কে কিছু আলোচনা করে গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠিয়েছি। রব্বুল আলামিন, মেহরবানি করে আমাদের জীবনের তমাম গুনাগুলাকে মাফ করে দিও। আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি, গুনার দিকে লক্ষ্য করলে তো জাহান্নাম ছাড়া কোনো রাস্তা দেখি না। রব্বুল আলামিন, আমাদের গুনার চেয়ে তোমার রহমতের দরিয়া অনেক বড়। মেহরবানি করে আল্লাহ, তুমি তোমার রহমতের দরিয়ার দিকে তাকিয়ে আমাদের জীবনের গুনাগুলা মাফ করে দিও। আমাদের মেহরবান বাবা মাকে মাফ করে দিও, আমাদের দাদা দাদি নানানি ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাম উম্মতকে তুমি মাফ করে দিও আল্লাহ রব্বুল আলামিন। ইয়া আল্লাহ আমাদের মাঝে অনেকে আমরা জনম দুঃখিনী মাকে হারিয়েছি, অনেকে আমাদের পিতাকে হারিয়েছি, দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে হারিয়েছি। ইলাহাল আলামিন আমাদের আত্মীয় স্বজন পৃথিবীর যে যেখানেই শুয়ে আছে, ইয়া আল্লাহ মেহরবানি করে তাদের কবরে আজাব মাফ করে দিও, তাদের কবরকে রওজাতুম মিন রিয়াসিল জান্নাহ করে দিও, কবরকে বেহেশতের গুলজার বানা দিও, কবরকে নূরে নূরান্বিত করে দিও রব্বুল আলামিন। বিশেষ করে ইয়া আল্লাহ সাহেবে দাওয়াত, ইয়া আল্লাহ ওনার শাশুড়িকে হারিয়েছেন, আর এক ভাই ওনার আব্বার জন্য দোয়া চেয়েছেন, মেহরবানি করে ইয়া আল্লাহ তুমি ওনাদের আরওয়া আপাকে আজকের এই মাহফিলে সওয়াবগুলো পৌঁছে দিও, তাদের কবরে আজাবকে মাফ করে দিও, কবরকে বেহেশতের গুলজার বানা দিও। আমাদের মাঝে যারা অসুস্থ সিহ্হাতে কামেলা হায়াতে তাইয়েবা দান করো আল্লাহ। এক ভাই দোয়া চেয়েছেন ইয়া আল্লাহ তাকে সিহ্হাতে কামেলা, ওনার মামা অসুস্থ সিহ্হাতে কামেলা হায়াতে তাইয়েবা দান করো রব্বুল আলামিন। আমাদের যার যে পেরেশানি আছে সব পেরেশানি দূর করে দিও ইয়া আল্লাহ। যে কথাগুলো আলোচনা হয়েছে বলনেওয়ালা শূন্যওয়ালা সবাইকে আমল করা তৌফিক দান করো আল্লাহ। আমরা আজকে হাত তুলে তোমার কাছে ওয়াদা করেছি মৃত্যু পর্যন্ত নামাজ কাজা করব না ইয়া আল্লাহ। তুমি যদি তৌফিক না দাও ইয়া আল্লাহ আমাদের পক্ষে সম্ভব না ইয়া আল্লাহ। তুমি মেহরবানি করে আমাদেরকে তৌফিক দান করো রব্বুল আলামিন। কিয়ামতের মুসিবতের দিন আজকের আমাদের এই বাসাকে, এই মাহফিলকে, এই মজলিসকে তুমি নাজাতের উসিলা বানিয়ে দিও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমরা যেন আরো বেশি বেশি করে দিনের মাহফিলে অংশগ্রহণ করতে পারি, বসতে পারি, ইয়া আল্লাহ আমাদের সে তৌফিক দান করো। ইয়া আল্লাহ তুমি আমাদেরকে বারবার হারামাইন শরীফাইনের জিয়ারত নসিব করো, তমাম দুনিয়ার মজলুম মুসলমানদেরকে হেফাজত করো রব্বুল আলামিন, তমাম দুনিয়ার মজলুম মুসলমানদেরকে হেফাজত করো। জালেমদেরকে সহি বুঝ দিয়ে দিও, সহি বুঝ ভাগ্যে না থাকলে কৌমে আদ, কৌমে লু, কৌমে ফেরাউনের মতো হালাক করে জমিনকে জুলুম মুক্ত করে দিও। ইলাহাল আলামিন, হে আল্লাহ তুমি আমাদের দোয়াগুলোকে কবুলে মঞ্জুর করো। হে আল্লাহ যে মা বোনরা কষ্ট করে, হে আল্লাহ, ইয়া আল্লাহ আজকে এই কঠিন ওয়েদারকে উপেক্ষা করে এখানে উপস্থিত হয়েছেন, এই মা বোনদেরকে তুমি কবুল মঞ্জুর করো, এই মা বোনদেরকে আল্লাহ তুমি ধর্মের দিশা বানিয়ে দিও। ইয়া আল্লাহ তমাম দুনিয়ার নারীদের জন্য মডেল বানা দিও রব্বুল আলামিন। এই মা বোনদের মাঝে ইয়া আল্লাহ প্রত্যেকের মাঝে আল্লাহ দিনই শুর, ইয়া আল্লাহ দিনই আল্লাহ তামান্না তাদের অন্তরের মাঝে পয়দা করে দিও। কেয়ামতের মুসিবতের দিন মায়েশার সঙ্গে, ফাতেমাতুজ জাহরার সঙ্গে, ইয়া আল্লাহ হজরতে খাদিজাতুল কুবরার সঙ্গে তুমি তাদের হাসর নাসর নসিব করো। ইয়া আল্লাহ আমাদের কলিজার টুকরা সন্তানগুলোকে তুমি হেফাজত করো আল্লাহ। ইয়া আল্লাহ এ দেশে ইয়া আল্লাহ তুমি আমাদের পুরোপুরি দিনের উপর চলার তৌফিক দান করো। এ দেশে যত নন মুসলমান ভাই বোনরা আছেন তারা বড় ভালো মানুষ, ইয়া আল্লাহ আমাদের উপর বড় করুণা করেছে, অনুগ্রহ করেছে, আমরা ভুলেও তাদের জন্য বদদোয়া করি না, শুধু তোমার কাছে ভিক্ষা চাই রব্বুল আলামিন। এ দেশের সমস্ত ভাই বোনদেরকে তুমি ঈমানের দৌলত দিয়ে তাদের অন্তরকে ঐশ্বর্যময় করে দিও। ইয়া আল্লাহ তুমি তাদের ঈমান দিয়ে আল্লাহ এই ঋণের ইয়া আল্লাহ শোধ করে দিও আল্লাহ। ইয়া আল্লাহ তুমি যদি হেদায়েত দান করো তোমার বেহেশতের জায়গায় অভাব হবে না, আর তুমি যদি তাদেরকে গোমরা করে কবরে নাও, ইয়া আল্লাহ এরা তোমারই বান্দা, তুমি আদর করে সৃষ্টি করেছিলা, মেহরবানি করে তাদের সবাইকে তুমি হেদায়েত দিয়ে দাও, তমাম দুনিয়ার সমস্ত নন মুসলমান ভাই বোনদেরকে হেদায়েত দিয়ে দাও। ইয়া আল্লাহ মুসলিম জাতিকে এক অনেক বানিয়ে দাও আল্লাহ, পরস্পরের সমস্ত ছোটোখাটো মত বিরোধ ভুলে গিয়ে তমাম মুসলিম জাতি যেন এক প্ল্যাটফর্মে এসে যেতে পারে সে তৌফিক দান করো। ওসল্লিল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিম।